দানিয়েলের পুস্তক নম্বর ৪৩। বাইবেলীয় ভবিষ্যৎবাণীতে উজাড়ের জঘন্য বস্তুর প্রতীকী তাৎপর্যের উদ্ঘাটন।
পৌত্তলিক রোমকে সেই শক্তি হিসেবে পল চিহ্নিত করেছিলেন যা ৩৩৮ খ্রিস্টাব্দে পোপতন্ত্রের ক্ষমতায় আরোহণ করা পর্যন্ত তাকে রোধ করে রেখেছিল। এই চিহ্নিতকরণই এমন প্রমাণে পরিণত হয়েছিল যার দ্বারা উইলিয়াম মিলার বুঝতে পেরেছিলেন যে দানিয়েলের পুস্তকে দৈনিক বলতে পৌত্তলিকতাকেই বোঝানো হয়েছে। উইলিয়াম মিলারের কাঠামোটি ভিত্তি পেয়েছিল দুটি ধ্বংসাত্মক শক্তির ধারণায়, প্রথমে পৌত্তলিকতা, পরে পোপতন্ত্র। সেই কাঠামোকে সমর্থন করার ক্ষেত্রে মিলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল থেসালোনিকীয়দের প্রতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে পলের সাক্ষ্য, যেখানে পল চিহ্নিত করেন যে পৌত্তলিক রোম দ্বারা পোপতন্ত্রের ওপর আরোপিত যে বাধা ছিল তা অপসারিত হবে, যাতে পাপের মানুষ ঈশ্বরের মন্দিরে আসীন হতে পারে এবং নিজেকে ঈশ্বর বলে প্রদর্শন করতে পারে।
দানিয়েলের পুস্তকে দ্য ডেইলি নামে পৌত্তলিকতাকে প্রতিনিধিত্বকারী প্রতীকটির পর সবসময় পোপতন্ত্রের একটি প্রতীক আসে, সেটি উজাড়ের অপরাধ হোক বা উজাড়ের ঘৃণ্যতা হিসেবে। তবু খ্রিস্ট যখন খ্রিস্টানদের জেরুসালেমের অবরোধ ও ধ্বংসের বিষয়ে সতর্ক করেছিলেন, যা খ্রিস্টাব্দ ৬৬০ থেকে ১৭ ৩.৫ বছরের সময়কালে ঘটেছিল, তখন তিনি নবী দানিয়েলের কথিত উজাড়ের ঘৃণ্যতাকে জেরুসালেমে থাকা খ্রিস্টানদের জন্য অবিলম্বে পালিয়ে যাওয়ার চিহ্ন হিসেবে উল্লেখ করেছিলেন। ইতিহাস নির্দেশ করে যে সেই চিহ্নটি পোপতান্ত্রিক রোমের প্রতীক নয়, বরং পৌত্তলিক রোমের প্রতীক ছিল। অবরোধ ও ধ্বংস এড়াতে হলে বিশ্বাসীদের সেই চিহ্নটি চিনতে হতো। তাহলে নবী দানিয়েলের কথিত উজাড়ের ঘৃণ্যতা কি পৌত্তলিক রোমের প্রতীক নাকি পোপতান্ত্রিক রোমের? অতএব যখন তোমরা দেখবে যে উজাড়ের ঘৃণ্য বস্তু, যা ভবিষ্যদ্বক্তা দানিয়েল বলেছেন, পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে, যে পড়ে সে যেন বুঝতে পারে, তখন জিহুদিয়ায় যারা আছে তারা পাহাড়ের দিকে পালিয়ে যাক, যে ছাদের উপর আছে সে নিজের ঘর থেকে কিছু নিতে নেমে না আসুক, আর যে খেতেতে আছে সে যেন তার পোশাক নিতে ফিরে না যায়, আর হায় সেই দিনগুলিতে গর্ভবতীদের এবং যারা শিশুকে দুধ পান করায় তাদের জন্য, কিন্তু প্রার্থনা কর যাতে তোমাদের পলায়ন শীতকালে না হয় না বিশ্রাম দিনে, কারণ তখন এমন মহাক্লেশ হবে যেরূপ জগতের আদি থেকে এ পর্যন্ত হয়নি আর কখনো হবে না। আর যদি সেই দিনগুলি সংক্ষিপ্ত না করা হতো তবে কেউই রক্ষা পেত না, কিন্তু মনোনীতদের জন্য সেই দিনগুলি সংক্ষিপ্ত করা হবে। মথি ২৪:১৫-২২।
সিস্টার হোয়াইট মন্তব্য করেন যে ৬৬ থেকে ১৭ খ্রিস্টাব্দে জেরুসালেম ধ্বংসের ইতিহাসে কীভাবে এই সতর্কবাণী পূর্ণ হয়েছিল, এবং তিনি চিহ্নিত করেন যে রোমান সেনাবাহিনীর পতাকা বা মানচিহ্ন ছিল জেরুসালেমে তখনও থাকা খ্রিস্টানদের পালিয়ে যাওয়ার সংকেত। তাহলে নবী দানিয়েলের বলা উজাড়ের ঘৃণ্য বস্তু কি ছিল, পৌত্তলিক রোম নাকি মিলার, যার ভিত্তিতে তার ব্যাখ্যা কাঠামো গড়েছিলেন সেই মতে পাপাল রোম?
উইলিয়াম মিলার রোমের উভয় রূপ, পৌত্তলিক তারপর পোপীয়, বোঝার দিকে পরিচালিত হয়েছিলেন, কিন্তু তিনি যে ইতিহাসের মধ্যে বাস করতেন তা তাকে উভয় রাজ্যকে এক রাজ্য হিসেবে বিবেচনা করতে বাধ্য করেছিল, এবং অবশ্যই তারা এক রাজ্য, তবে তারা দুটি ধারাবাহিক রাজ্যকেও প্রতিনিধিত্ব করে। সরলতত ৫৪ সালের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের দ্বারা বাধ্য হয়ে মিলারকে রোমকে মূলত এক রাজ্য হিসেবেই বিবেচনা করতে হয়েছিল। সরলতত ৫৪ সালে মিলার বিশ্বাস করতেন যে খ্রিস্টের দ্বিতীয় আগমন প্রায় ২৫ বছর পরে ঘটবে। তিনি ভালোভাবেই জানতেন যে সরলতত ৫৪ সালে পোপীয় রোম একটি মরণঘাতী ক্ষত পেয়েছিল। মিলারের কাছে পোপীয় রোমের পর আর কোনো পার্থিব রাজ্য আসার কথা ছিল না, কারণ খ্রিস্ট শীঘ্রই ফিরে আসতে চলেছিলেন।
মিলার যে ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলেন সেখানে তিনি বুঝেছিলেন যে দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়ের মূর্তিটি ৪টি পার্থিব রাজ্যকে প্রতিনিধিত্ব করে, কারণ দানিয়েল সেই কথাই সাক্ষ্য দিয়েছিলেন।
আর চতুর্থ রাজ্যটি লোহার মতোই শক্তিশালী হবে, কারণ লোহা সব কিছুকে চূর্ণবিচূর্ণ করে ও বশীভূত করে, এবং যেমন লোহা এগুলো সব কিছুকে ভেঙে দেয় তেমনই সেটি খণ্ড খণ্ড করে চূর্ণ করবে। আর তুমি যে পা ও পায়ের আঙুল দেখেছিলে তার এক অংশ কুমারের মাটি এবং এক অংশ লোহা, রাজ্যটি বিভক্ত হবে তবুও তাতে লোহার শক্তি থাকবে, কারণ তুমি দেখেছিলে লোহা আঠালো কাদার সঙ্গে মিশ্রিত। দানিয়েল ২:৪১-৪১।
মিলার বুঝেছিলেন যে কেবল ৪টি রাজ্যই ছিল এবং চতুর্থ ও শেষ রাজ্য ছিল রোম, যা ইতিহাস থেকে তিনি জানতেন। প্রথমে ছিল পৌত্তলিক রোম, এরপর পোপি ও রোম। দানিয়েলের বাণীর সাথে সঙ্গতি রেখে মিলারের মতে চতুর্থ রাজ্যটি বিভক্ত ছিল, কিন্তু মিলারের মতে এই বিভাজনটি কেবল রোমের রাজ্যের আক্ষরিক ও আধ্যাত্মিক দিকের মধ্যে পার্থক্য নির্দেশ করত। তিনি সঠিক ছিলেন, তবে তার উপলব্ধি সীমাবদ্ধ ছিল।
মিলার বুঝতে পারেননি যে পৌত্তলিক রোম ও পাপাল রোমের বিভাজনটি সেই বিভাজনের ওপর ভিত্তি করেছিল যেটি চিহ্নিত করার জন্য পলকে উত্থাপন করা হয়েছিল। পল এবং বাপ্তিস্মদাতা জোহন চিহ্নিত করেছিলেন যে ক্রুশের সময়কালে আক্ষরিক থেকে আত্মিকে রূপান্তর ঘটার কথা ছিল। ওই বোঝাপড়া না থাকায় মিলারকে মেনে নিতে হয়েছিল যে রোম মূলত একটি রাজ্য যার দুটি পর্যায় আছে, এবং অবশ্যই তিনি সঠিক ছিলেন, তবে সীমিতভাবে। তিনি দেখতে পারেননি যে আত্মিক রোমকে আক্ষরিক বাবিল দ্বারা প্রতিকায়িত করা হয়েছিল, কারণ আত্মিক রোম পোপতন্ত্র একই সাথে আত্মিক বাবিলও বটে।
আক্ষরিক বাবিলন দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত চার রাজ্যের মধ্যে প্রথম হিসেবে চতুর্থ রাজ্যের প্রতিরূপ ছিল, কারণ প্রথমটি সর্বদা শেষটির প্রতিরূপ নির্দেশ করে। পৌত্তলিক রোমকে বাবিলন দ্বারা প্রতিরূপায়িত করা হয়েছিল, কিন্তু পৌত্তলিক রোম ও বাবিলন উভয়ই আধ্যাত্মিক রোমকে পোপতন্ত্র প্রতিরূপায়িত করেছিল। অতএব পোপতন্ত্র ছিল পঞ্চম রাজ্য এবং সেটি বাবিলন দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল। এটাই সেই মৌলিক কারণ যার জন্য সিস্টার হোয়াইট আক্ষরিক ইসরায়েলের বাবিলনে ৭০ বছরের বন্দী দশাকে আধ্যাত্মিক ইসরায়েলের আধ্যাত্মিক বাবিলনে ১২৬০ বছরের বন্দী দশার সঙ্গে তুলনা করেছেন।
অবিরাম নির্যাতনের এই দীর্ঘ সময়ে পৃথিবীতে ঈশ্বরের মণ্ডলী যেমন সত্যিই বন্দিত্বে ছিল, তেমনই নির্বাসনের সময় ইসরায়েলের সন্তানরা বাবিলে বন্দী ছিল। ভবিষ্যৎবক্তা ও রাজারা ৭:১৪।
অতএব মিলারের কাছে পৌত্তলিক রোমকে আরও নির্দিষ্টভাবে চিহ্নিত করা ভবিষ্যৎবাণীর পরিপূর্তিগুলিকে পাপাল রোমের সঙ্গে অদলবদল করতে কোনো সমস্যা ছিল না। আমরা সামনে উদাহরণ দেব, তবে যদি আমরা বুঝি যে মিলার পৌত্তলিক ও পাপাল রোমকে একটি রাজ্য হিসেবে দেখতেন, তাহলে বোঝা যায় কেন যীশু যখন নির্জনতার জঘন্যতা, যার কথা নবী দানিয়েল বলেছেন, এর উল্লেখ করেন, তখন মিলারের কাছে তা পৌত্তলিক রোমের পরিপূর্তি হিসেবে মানতে কোনো অসুবিধা ছিল না। একই সঙ্গে তিনি দানিয়েলের বইয়ে নির্জনতার জঘন্যতা এই অভিব্যক্তিটিকে পাপাল রোমের প্রতীক হিসেবে বুঝতেন। মিলার উজাড়কারী তিনটি শক্তিকে দেখতে পারেননি, আর এই কারণেই তার ভবিষ্যৎবাণীমূলক কাঠামোটি যথার্থ হলেও সীমাবদ্ধ ছিল।
কিন্তু খ্রিস্টাব্দ ৬৬ সালের ঐতিহাসিক পরিপূরণ সংক্রান্ত অসামঞ্জস্যটিকে আমরা কীভাবে বুঝব? যখন খ্রিস্টের ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্বরূপ পৌত্তলিক রোম মন্দিরের পবিত্র প্রাঙ্গণে নিজেদের সেনাধ্বজা স্থাপন করেছিল, ধ্বংসের জঘন্য বস্তু যা ভবিষ্যৎবক্তা দানিয়েল বলেছেন, এটি কি পৌত্তলিক রোমের প্রতীক না পোপীয় রোমের? আপনি দুটির বদলে তিনটি উজাড়কারী শক্তিকে চিহ্নিত করলে ওই দ্বিধার উত্তরটি বেশ সহজ হয়ে যায়। আমাদের শুরু করা উচিত জিরুসালেমের ধ্বংস সম্বন্ধে খ্রিস্টের ভবিষ্যৎবাণীর পরিপূরণ নিয়ে সিস্টার হোয়াইটের ব্যাখ্যা দিয়ে।
ইহুদিদের দ্বারা খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণের সঙ্গে জেরুজালেমের ধ্বংস জড়িত ছিল। ক্যালভারিতে ঝরা রক্তই ছিল সেই ভার যা তাদেরকে এ জীবনেও এবং আগত জগতেও ধ্বংসের অতলে ডুবিয়েছে। তেমনি হবে সেই মহা চূড়ান্ত দিনে, যখন ঈশ্বরের অনুগ্রহকে প্রত্যাখ্যানকারীদের ওপর বিচার নেমে আসবে। খ্রিস্ট যিনি তাদের কাছে আপত্তির শিলা, তখন তাদের কাছে প্রতিশোধপরায়ণ পর্বতের মতো আবির্ভূত হবেন। তার মুখমণ্ডলের মহিমা, যা ধার্মিকদের জন্য জীবন, অধার্মিকদের জন্য হবে ভস্মকারী অগ্নি। প্রেম প্রত্যাখ্যাত, অনুগ্রহ অবজ্ঞাত, এই কারণেই পাপী বিনষ্ট হবে। অসংখ্য দৃষ্টান্ত ও বারবার সতর্কবাণীর মাধ্যমে যীশু দেখিয়েছেন যে ঈশ্বরের পুত্রকে প্রত্যাখ্যান করার ফলে ইহুদিদের কি পরিণতি হবে। এই কথাগুলির দ্বারা তিনি সব যুগের তাদের সকলের সঙ্গেই কথা বলছিলেন, যারা তাকে তাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। প্রতিটি সতর্কবাণীই তাদের জন্য। অপবিত্রকৃত মন্দির, অবাধ্য পুত্র, অবিশ্বস্ত ভাড়াটে কৃষক, অবজ্ঞাকারী নির্মাতারা, প্রত্যেক পাপীর অভিজ্ঞতায় এদের প্রতিরূপ রয়েছে। যদি সে পশ্চাত্তাপ না করে, তবে তারা যে ধ্বংসের পূর্বাভাস দিয়েছিল তাই তার হবে। দ্য ডিজায়ার অফ এজেস ৬০০।
যখন পৌল আক্ষরিক থেকে আধ্যাত্মিকের রূপান্তরকে চিহ্নিত করেন, তিনি উল্লেখ করেন যে তা ঘটেছিল ক্রুশবিদ্ধতার সময়কালে,
এবং লক্ষণীয় যে জিরুসালেমের ধ্বংস সরাসরি ক্রুশের সঙ্গে সম্পর্কিত। আক্ষরিক জিরুসালেমের ধ্বংস, যা প্রথমে আক্ষরিক বাবিল দ্বারা সম্পন্ন হয়েছিল, শেষবার সম্পন্ন হয়েছিল আক্ষরিক রোম দ্বারা, কারণ যীশু সর্বদা শুরুতেই শেষকে উপস্থাপন করেন। পবিত্র স্থান ও বাহিনীকে পদদলিত করা, যা বাবিলের মূর্তিপূজক শক্তির মাধ্যমে শুরু হয়েছিল, তার সমাপ্তি ঘটে রোমের মূর্তিপূজক শক্তির মাধ্যমে।
আধ্যাত্মিক জিরুসালেমের ওপর আধ্যাত্মিক পদদলন পাপীয় রোম দ্বারা সম্পন্ন হয়েছিল, এবং ওই দুইটি পদদলনের সময়কাল আক্ষরিক ও আধ্যাত্মিক উভয়ই ঈশ্বরের লোকদের ওপর তৃতীয় ধ্বংসাত্মক শক্তির পদদলনের প্রতীকস্বরূপ, যা রোমের প্রসঙ্গে আধুনিক রোম নামে পরিচিত।
ঈশ্বরের জনগণকে অত্যাচার করে এমন তিনটি উজাড়কারী শক্তি আছে, পৌত্তলিকতার ড্রাগন, তারপর ক্যাথলিক ধর্মের সমুদ্র পশু, তারপর যুক্তরাষ্ট্রের পৃথিবী পশু, মিথ্যা নবী। পৌত্তলিকতা বিভিন্ন পৌত্তলিক শক্তির দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল, যারা আক্ষরিক ইসরায়েলকে পদদলিত করেছিল। এরপর পোপতন্ত্র 43 থেকে 1698 পর্যন্ত 1260 বছর ধরে আত্মিক ইসরায়েলকে পদদলিত করেছিল। ড্রাগন, পশু ও মিথ্যা নবের ত্রিবিধ ঐক্যই আধুনিক রোম, এবং রবিবারের আইন সংকটের ঘণ্টা সময়ে সেটিও ঈশ্বরের জনগণকে পদদলিত করে। ড্রাগন, পশু ও মিথ্যা নবীর এই তিন উজাড়কারী শক্তি পৌত্তলিক রোম, পোপীয় রোম এবং আধুনিক রোম হিসেবেও উপস্থাপিত হয়।
প্রকাশিত বাক্য 17-র প্রেক্ষিতে পৌত্তলিকতা হল প্রথম চার রাজা, পঞ্চম রাজা হল পোপত্ব, এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম রাজারা হল আধুনিক রোমের ত্রিবিধ ঐক্য।
আর সেখানে সাত রাজা আছে, পাঁচজন পতিত হয়েছে, একজন আছে এবং অন্যজন এখনও আসেনি, আর যখন সে আসবে তাকে অল্পকাল স্থায়ী থাকতে হবে। আর যে পশু ছিল আর নেই, সেই ই অষ্টম, এবং সে সাতেরই একজন, এবং সে বিনাশে যায়। প্রকাশিত বাক্য 17:10-11।
দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায় অনুযায়ী
পৌত্তলিকতা হল আক্ষরিক বাবিল থেকে আক্ষরিক রোম পর্যন্ত চারটি রাজ্যই। আধ্যাত্মিক বাবিল হল পোপতন্ত্র, সোনার মস্তক এবং ড্রাগন, পশু ও মিথ্যা ভাববাদীর ত্রিবিধ ঐক্য আধুনিক রোম, প্রতিকায়িত হয়েছে আধ্যাত্মিক মিদীয় পারস্য, আধ্যাত্মিক গ্রিস এবং আধ্যাত্মিক রোমের ত্রিবিধ ঐক্য দ্বারা, যার প্রাণঘাতী ক্ষত আরোগ্য লাভ করেছে।
যখন যীশু উজাড়ের ঘৃণ্য বস্তু, যা নবী দানিয়েল বলেছেন বিষয়ে উল্লেখ করেছিলেন, তিনি খ্রিস্টানদের জন্য একটি নির্দিষ্ট চিহ্ন নির্দেশ করছিলেন, যা তিনটি রোমের প্রতিটিতে চেনা আবশ্যক। পৌত্তলিক রোম, পাপাল রোম এবং আধুনিক রোম সবই ঈশ্বরের লোকদের নির্যাতন করে। ভবিষ্যৎবাণীমূলকভাবে সেই নির্যাতনকে পবিত্র স্থান ও সেনাবাহিনীকে পদদলিত করার রূপে উপস্থাপিত করা হয়েছে। নির্যাতনের তিনটি সময় পর্বের প্রতিটির জন্যই সেই নির্যাতন ঘনিয়ে আসার বিষয়ে যীশু সতর্ক বার্তা দিয়েছিলেন। রোমের কর্তৃত্বের সেই চিহ্ন যখন পবিত্র স্থানের মধ্যে স্থাপিত হল, তখনই জিরুসালেম থেকে পালিয়ে যাওয়ার সময় এসে গিয়েছিল। যীশু উজাড়ের ঘৃণ্য বস্তু সম্পর্কে দানিয়েলের উক্তিটিকে কোনো পার্থিব শক্তির প্রতীক হিসেবে নয়, বরং খ্রিস্টানদের চেনা দরকার এমন এক চিহ্নের প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন।
যীশু মনোযোগ দিয়ে শুনতে থাকা শিষ্যদের জানালেন যে ধর্মত্যাগী ইসরায়েলের ওপর কি কি বিচার আসতে চলেছে, বিশেষত মসীহকে প্রত্যাখ্যান ও ক্রুশবিদ্ধ করার জন্য তাদের ওপর যে শাস্তিমূলক প্রতিশোধ আসবে তা সম্পর্কে। ভয়াবহ চূড়ান্ত পর্যায়ের আগে অসন্দিগ্ধ লক্ষণ দেখা দেবে, সেই ভীতিকর সময়টি হঠাৎ এবং দ্রুত এসে পড়বে। আর উদ্ধারককর্তা তার অনুসারীদের সতর্ক করলেন, অতএব যখন তোমরা ভাববাদী দানিয়েলের উক্ত উজাড়ের ঘৃণার বস্তুকে পবিত্র স্থানে দাঁড়াতে দেখবে, যে পড়ে সে যেন বোঝে, তখন যারা জিহুদিয়ায় আছে তারা পাহাড়ের দিকে পালিয়ে যাক। মথি 24:15-16, লুক 31:31। যখন শহরের প্রাচীরের বাইরে কয়েক ফার্লং পর্যন্ত বিস্তৃত পবিত্র ভূমিতে রোমীয়দের মূর্তিপূজক পতাকা স্থাপন করা হবে, তখন খ্রিস্টের অনুসারীদের নিরাপত্তা থাকবে কেবল পালিয়ে যাওয়ায়। সতর্কতাসূচক সেই চিহ্ন দেখা মাত্র যারা রক্ষা পেতে চায় তাদের এক মুহূর্তও দেরি করা চলবে না। জিরুসালেমে যেমন, তেমনই সমগ্র জিহুদিয়া দেশে পালিয়ে যাওয়ার সেই সংকেতের সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে। যদি কেউ আকস্মিকভাবে গৃহের ছাদে থাকে, তবে তার সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ষা করার জন্য ঘরে নেমে যাওয়া চলবে না। যারা ক্ষেত বা দ্রাক্ষাক্ষেত্রে কাজ করছিল, দিনের গরমে শ্রম করার সময় যে চাদর খুলে রেখেছিল সেটি আনতে ফিরে যাওয়ার জন্য সময় নেওয়া চলবে না। তারা এক মুহূর্তও দ্বিধা করবে না, নচেৎ তারা সার্বিক ধ্বংসের মধ্যে জড়িয়ে পড়বে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ২৫।
উক্ত অংশে সিস্টার হোয়াইট বিনাশের ঘৃণ্যতাকে একটি অসন্দিগ্ধ চিহ্ন হিসেবে চিহ্নিত করেছেন। এটি রোমানদের মূর্তিপূজক পতাকা চিহ্ন দ্বারা উপস্থাপিত হয়েছিল, যা তারা মন্দিরের পবিত্র ভূমিতে স্থাপন করেছিল। যিশু বিনাশের ঘৃণ্যতা কথাটি পৌত্তলিক বা পাপাল রোমের কোনো শক্তিকে উপস্থাপন করতে নয়, বরং একটি চিহ্ন হিসেবে ব্যবহার করেছিলেন। যখন সেই চিহ্ন মন্দিরের পবিত্র ভূমিতে স্থাপিত হল, তখন খ্রিস্টানদের জিরুসালেম থেকে পালিয়ে যেতে বলা হয়েছিল, যেন তারা সামগ্রিক ধ্বংসে জড়িয়ে না পড়ে। একই অংশে পরে সিস্টার হোয়াইট আরও উল্লেখ করেন যে ধ্বংসের কথা নির্দেশ করেছিল এমন খ্রিস্টের ভবিষ্যৎবাণীর একাধিক পরিপূর্ণতা ছিল।
জিরুসালেমের ওপর বিচার নেমে আসা সম্পর্কে ত্রাণকর্তার ভবিষ্যৎবাণীর আর একটি পরিপূর্তি হবে, যার ভয়াবহ উজাড় ছিল কেবলই এক ক্ষীণ ছায়া। নির্বাচিত নগরীর পরিণতিতে আমরা সেই বিশ্বের ধ্বংসাবসান দেখতে পাই যে ঈশ্বরের দয়া প্রত্যাখ্যান করেছে এবং তার বিধিকে পদদলিত করেছে। অপরাধে ডুবন্ত দীর্ঘ শতাব্দীগুলো ধরে পৃথিবী যে মানব দুর্দশা দেখেছে তার ইতিহাস অতি অন্ধকারময়। এসব ভাবলে হৃদয় বিমর্ষ হয়, মন অবসন্ন হয়ে পড়ে। স্বর্গের কর্তৃত্ব প্রত্যাখ্যান করার ফল ভয়াবহ হয়েছে, কিন্তু ভবিষ্যতের প্রকাশে আরও অন্ধকার এক দৃশ্য দেখা যায়। অতীতের বিবরণ, অশান্তি, সংঘাত ও বিপ্লবের দীর্ঘ শোভাযাত্রা, যোদ্ধার যুদ্ধ, বিভ্রান্তিকর কোলাহল আর রক্তে লথপথ বস্ত্র, যিশাইও নয় বুশ চান, এগুলোই বা কি সেই দিনের আতঙ্কের তুলনায় যেদিন ঈশ্বরের সংযতকারী আত্মা দুষ্টদের কাছ থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হবেন আর মানব বাসনার উদ্গিরণ ও শয়তানি ক্রোধের বিস্ফোরণকে আর সংযত করে ধরে রাখবেন না। তখন পৃথিবী আগে কখনো যেমন দেখেনি তেমনই শয়তানের শাসনের পরিণাম প্রত্যক্ষ করবে।
কিন্তু সেই দিনে জিরুসালেমের ধ্বংসের সময় যেমন ছিল, ঈশ্বরের লোকেরা উদ্ধার পাবে, যাদের নাম জীবিতদের মধ্যে লেখা পাওয়া যাবে প্রত্যেকেই। ঈশাইয়া ৪:৩। খ্রিস্ট ঘোষণা করেছেন যে তিনি তার বিশ্বস্তদের নিজের কাছে সমবেত করতে দ্বিতীয়বার আসবেন। তখন পৃথিবীর সমস্ত গোত্র শোক করবে এবং তারা মনুষ্যপুত্রকে স্বর্গের মেঘের মধ্যে শক্তি ও মহামহিমা নিয়ে আসতে দেখবে, এবং তিনি তুরির মহাধ্বনির সঙ্গে তার স্বর্গদূতদের পাঠাবেন, আর তারা চারদিক থেকে, স্বর্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, তার মনোনীতদের সমবেত করবে। মথি ২৪:৩৩। তখন যারা সুসমাচার মানে না তারা তার মুখের শ্বাসে গ্রাসিত হবে এবং তার আগমনের জ্যোতির দ্বারা বিনষ্ট হবে। ২ থেসালোনিকীয় ২:৮। প্রাচীন ইসরায়েলের মতো দুষ্টরা নিজেরাই নিজেদের ধ্বংস করে। তারা তাদের অধর্মের কারণে পতিত হয়। পাপময় জীবনের ফলে তারা নিজেদের ঈশ্বরের সঙ্গে এতটাই অসামঞ্জস্যে স্থাপন করেছে, তাদের স্বভাব অশুভে এতটাই অধপতিত হয়েছে যে তার মহিমার প্রকাশ তাদের কাছে এক ভস্মকারী অগ্নি।
মানুষ সতর্ক থাকো, যেন তারা খ্রিস্টের কথায় তাদের প্রতি যে শিক্ষা পৌঁছেছে তা অবহেলা না করে, যেমন তিনি তার শিষ্যদের জিরুসালেমের ধ্বংস সম্বন্ধে সাবধান করেছিলেন। আসন্ন সর্বনাশের একটি চিহ্ন দিয়ে, যাতে তারা পালিয়ে বাঁচতে পারে, তেমনি তিনি বিশ্বকে চূড়ান্ত ধ্বংসের দিনের বিষয়ে সতর্ক করেছেন এবং তার আগমনের লক্ষণসমূহ দিয়েছেন, যাতে যারা ইচ্ছুক তারা আসন্ন ক্রোধ থেকে পালাতে পারে। যিশু ঘোষণা করেন, সূর্যে এবং চাঁদে ও নক্ষত্রসমূহে লক্ষণ দেখা যাবে আর পৃথিবীতে জাতিসমূহের মধ্যে উদ্বিগ্নতা হবে। ২১:২৫, মথি ২৪:৯, মার্ক ১৩:২৪, প্রকাশিত বাক্য ৬:১২-১৭। তার আগমনের এই পূর্বচিহ্নগুলি যারা দেখে তাদের জানতে হবে যে তা নিকটে, দ্বারের কাছেই। মথি ২৪:৩৩, অতএব তোমরা জাগ্রত থেকো, এটাই তার সতর্কবাণী। মার্ক ১৩:৩৩, যারা এই সতর্কবাণী মানে তারা অন্ধকারে থাকবে না, যাতে সেই দিন অজান্তেই তাদের ওপর এসে না পড়ে। কিন্তু যারা জাগ্রত থাকবে না তাদের জন্য প্রভুর দিন রাত্রিতে চোরের ন্যায় আসবে। ১ থিসলোনিকীয় ৫:২-৫। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩৬:৩৭।
সিস্টার হোয়াইট যখন এই কথাগুলি লিখেছিলেন তখন জিরুসালেমের ধ্বংসের একটি ভবিষ্যৎ পরিপূরণ এখনও বাকি ছিল। পৃথিবীর অন্তে আধুনিক রোমের ড্রাগন, পশু ও মিথ্যা ভাববাদী বিরুদ্ধে যে প্রতিদানমূলক বিচার কার্যকর করা হবে তা আধ্যাত্মিক বাবিলনের চূড়ান্ত পতনকে প্রতিনিধিত্ব করে।
তবে আধ্যাত্মিক বাবিলন পোপতন্ত্র ১৭৯৮ সালেই একবার পতিত হয়েছিল। জিরুসালেমের ধ্বংস একটি ধর্মত্যাগী গির্জার ওপর ঈশ্বরের প্রতিদানমূলক বিচারকে প্রতিনিধিত্ব করে।
খ্রিস্টাব্দ ৬০-৭ সাড়ে তিন বছরে জিরুসালেমের যে ধ্বংস সংঘটিত হয়েছিল তা জগতের অন্তে আধুনিক রোমের ড্রাগন, পশু ও মিথ্যা ভাববাদী ওপর নেমে আসা ঈশ্বরের প্রতিদ্বন্দ্বমূলক বিচার প্রসূত ধ্বংসের একটি পূর্বরূপ। জিরুসালেমের অবরোধ ও ধ্বংস, যা খ্রিস্টাব্দ ৬০-৭ তক পর্যন্ত পৌত্তলিকদের হাতে সংঘটিত হয়েছিল, ঠিক সাড়ে তিন বছর স্থায়ী হয়েছিল।
পোপীয় তন্ত্র দ্বারা সম্পন্ন আধ্যাত্মিক জেরুসালেমের অবরোধ ও ধ্বংস সাড়ে তিন ভবিষ্যৎবাণীমূলক বছর স্থায়ী ছিল, ২৩৮৮ পর্যন্ত। ওই দুটি উদাহরণ আধুনিক রোম দ্বারা সৃষ্ট রবিবার আইন সংকটের ঘণ্টায় জেরুসালেমের অবরোধ ও ধ্বংসকে প্রতিকায়িত করে। জেরুসালেমের তিনটি ধ্বংসের মধ্যে শেষটি উল্টানো হয়েছে, যেমন দানিয়েলের গ্রন্থে উপস্থাপিত হয়েছে।
দানিয়েল গ্রন্থ বাবেলের দ্বারা জিরুসালেম বিজয় ও ধ্বংসের ঘটনায় শুরু হয় এবং তা বাবেলের বিনাশ ও জিরুসালেমের বিজয়ে সমাপ্ত হয়। এই তিনটি যুদ্ধের প্রত্যেকটিতে খ্রিস্টানদের আসন্ন যুদ্ধ থেকে পালাতে জানানোর জন্য একটি করে চিহ্ন দেওয়া হয়েছিল। খ্রিস্টীয় ৬৬ সালে সেই চিহ্নটি ছিল যখন পৌত্তলিক রোমের সেনাবাহিনী পবিত্র স্থানের পবিত্র ভূমিতে তাদের ধ্বজা যুদ্ধ পতাকা স্থাপন করেছিল। ৬৩ খ্রিস্টাব্দে তা ছিল যখন পাপের মানুষ ঈশ্বরের মন্দিরে খ্রিস্টীয় গির্জা বসে নিজেকে ঈশ্বর বলে দেখিয়ে প্রকাশিত হয়েছিল, যখন সে ওই বছরে অর্লেয়র কাউন্সিলে একটি রবিবার আইন পাশ করেছিল। রবিবার পালনের বাধ্যতামূলক প্রয়োগই পোপতন্ত্রের মতে খ্রিস্টীয় জগতের ওপর তাদের কর্তৃত্বের প্রমাণ, কারণ তারা যথার্থভাবেই বলে যে ঈশ্বরের বাক্যে রবিবার উপাসনার কোনো ভিত্তি নেই এবং তারা খ্রিস্টধর্মে রবিবারকে উপাসনার দিন হিসেবে প্রবর্তন করেছে। এই সত্যটাই প্রমাণ করে যে তাদের পৌত্তলিক প্রথা ও রীতিনীতির কর্তৃত্ব বাইবেলের ঊর্ধ্বে।
খ্রিস্টাব্দ ৩৮৮ সালে খ্রিস্টানদের রোমান গির্জা থেকে পৃথক হওয়া উচিত ছিল, শুধু এই কারণে নয় যে সেটি প্রকৃত অর্থে খ্রিস্টীয় গির্জা ছিল না, বরং এই কারণেও যে ঈশ্বরের গির্জার পবিত্র প্রাঙ্গণে পোপীয় কর্তৃত্বের চিহ্ন স্থাপন করা হয়েছিল। সিস্টার হোয়াইট সেই ইতিহাসের বিচ্ছেদের প্রক্রিয়াকে চিহ্নিত করেছেন, যা সেই সময়কালটির সূচনা করেছিল যখন ঈশ্বরের গির্জা ১২৬০ বছরের জন্য অরণ্যে পালিয়ে গিয়েছিল।
কিন্তু আলোর রাজপুত্র ও অন্ধকারের রাজপুত্রের মধ্যে কোনো ঐক্য নেই এবং তাদের অনুসারীদের মধ্যেও কোনো ঐক্য হতে পারে না। যখন খ্রিস্টানরা তাদের সঙ্গে এক হতে সম্মতি দিল, যারা কেবলমাত্র অর্ধেকই পৌত্তলিকতা থেকে ধর্মান্তরিত হয়েছিল, তখন তারা এমন এক পথে পা রাখল যা সত্য থেকে ক্রমেই দূরে ও আরও দূরে নিয়ে গেল। খ্রিস্টের এত বিপুল সংখ্যক অনুসারীকে প্রতারিত করতে সফল হওয়ায় শয়তান উল্লসিত হল। এরপর সে তাদের ওপর তার ক্ষমতা আরও প্রবলভাবে প্রয়োগ করে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত যারা রইল তাদের নির্যাতনে প্ররোচিত করল। সত্য খ্রিস্টী বিশ্বাসকে কিভাবে মোকাবিলা করতে হয় তা এক সময় যারা তার রক্ষক ছিল তাদের মতো ভালো আর কেউই বুঝত না, আর এই ধর্মত্যাগী খ্রিস্টানরা তাদের আধা পৌত্তলিক সঙ্গীদের সঙ্গে হাত মিলিয়ে খ্রিস্টের মতবাদের সবচেয়ে অপরিহার্য দিকগুলোর বিরুদ্ধে নিজেদের যুদ্ধ পরিচালিত করল। যারা বিশ্বস্ত থাকতে চেয়েছিল তাদের জন্য যাজকীয় পোশাকের আড়ালে ছদ্মবেশে গির্জায় প্রবেশ করানো প্রতারণা ও অধর্মাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে প্রাণপণ সংগ্রামের প্রয়োজন ছিল। বিশ্বাসের মানদণ্ড হিসেবে বাইবেলকে গ্রহণ করা হয়নি, ধর্মীয় স্বাধীনতার মতবাদকে বিধর্মিতা বলে আখ্যায়িত করা হয়েছিল এবং এর সমর্থকদের ঘৃণা করা হতো ও নিষিদ্ধ করা হতো। দীর্ঘ এবং কঠোর সংঘর্ষের পর বিশ্বস্ত অল্পসংখ্যক লোক সিদ্ধান্ত নিল যে যদি ধর্মত্যাগী গির্জা এখনও নিজেকে মিথ্যা ও মূর্তি পূজা থেকে মুক্ত করতে অস্বীকার করে তবে তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে। তারা দেখল যে ঈশ্বরের বাক্য মান্য করতে চাইলে বিচ্ছেদ একান্ত অপরিহার্য। তারা এমন ভুলকে সহ্য করতে সাহস করল না যা তাদের নিজেদের আত্মার জন্য মারাত্মক এবং এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে সাহস করল না যা তাদের সন্তান ও সন্তানের সন্তানদের বিশ্বাসকে বিপদের মুখে ফেলবে। শান্তি ও ঐক্য নিশ্চিত করতে তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ছাড় দিতে প্রস্তুত ছিল, কিন্তু তারা অনুভব করল যে নীতির বলিদান দিয়ে অর্জিত শান্তি অতিমূল্যে কেনা হবে। যদি সত্য ও ধার্মিকতার সঙ্গে আপোষ করেই কেবল ঐক্য স্থাপিত হতে পারে, তবে সেখানে মতভেদ থাকুক, এমনকি যুদ্ধ হোক। মহাবিতর্ক ৩২।
আমরা পরবর্তী প্রবন্ধে এই চিন্তাগুলোর আলোচনা অব্যাহত রাখব।
অনন্তকাল আমাদের সামনে প্রসারিত, পর্দা উঠতে চলেছে। আমরা যারা এই গম্ভীর দায়িত্বপূর্ণ অবস্থানে আছি, আমরা কি করছি, কি ভাবছি, যে চারদিকে আত্মারা বিনষ্ট হচ্ছে অথচ আমরা আমাদের আরামের প্রতি স্বার্থপর আসক্তিকে আঁকড়ে ধরে আছি, আমাদের হৃদয় কি একেবারেই সংবেদনহীন হয়ে গেছে? অন্যদের পরিত্রাণের জন্য আমাদের যে কাজ করার আছে তা কি আমরা অনুভব বা বুঝতে পারি না? ভ্রাতৃবৃন্দ, তোমরা কি সেই শ্রেণীর যাদের চোখ আছে তবু দেখে না, কান আছে তবু শোনে না? ঈশ্বর কি বৃথাই তোমাদের তার ইচ্ছার জ্ঞান দিয়েছেন? তিনি কি বৃথাই তোমাদের একের পর এক সতর্ক বার্তা পাঠিয়েছেন? পৃথিবীর ওপর যা আসতে চলেছে সে বিষয়ে শাশ্বত সত্যের ঘোষণাগুলি কি তোমরা বিশ্বাস কর? তোমরা কি বিশ্বাস কর যে ঈশ্বরের বিচার মানুষের ওপর ঝুলছে, আর তবুও কি তোমরা নিশ্চিন্তে, আলস্যে, উদাসীনতায়, ভোগবিলাস প্রিয় হয়ে বসে থাকতে পারো?
এখন ঈশ্বরের লোকদের জন্য পৃথিবীর প্রতি তাদের স্নেহ স্থির করা বা এখানে তাদের ধন সম্পদ সঞ্চয় করার সময় নয়, সেই সময় দূরে নয় যখন প্রথম যুগের শিষ্যদের মতো আমরাও উজাড় ও নির্জন স্থানে আশ্রয় খুঁজতে বাধ্য হব, যেমন রোমীয় সেনাবাহিনীর দ্বারা জিরুসালেম অবরোধ জিহুদি আর খ্রিস্টানদের পালিয়ে যাওয়ার সংকেত ছিল, তেমনি পোপিও সব্বাত বলবৎ করার ফরমান জারির মাধ্যমে যখন আমাদের জাতি ক্ষমতা প্রয়োগ করবে সেটি আমাদের জন্য সতর্ক বার্তা হবে। তখন বড় বড় শহর ছেড়ে দেওয়ার সময় হবে এবং তার প্রস্তুতি হিসেবে ছোট ছোট শহরও ত্যাগ করে পাহাড় পর্বতের নির্জন স্থানে নিভৃত বাসভূমিতে গৃহস্থ হয়ে বসবাস করতে হবে। আর এখন এখানে ব্যয়বহুল আবাস খোঁজার বদলে আমাদের উত্তম এক দেশে অর্থাৎ স্বর্গীয় দেশে স্থানান্তরের জন্য প্রস্তুত হতে হবে। নিজের ভোগসুখে আমাদের সম্পদ ব্যয় করার বদলে আমাদের মিতব্যয়ী হতে শেখা উচিত। ঈশ্বর যে প্রত্যেক প্রতিভা আমাদের ধার দিয়েছেন তা বিশ্বের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিয়ে তার মহিমার জন্য ব্যবহার করা উচিত। শহরগুলোতে ঈশ্বরের সহশ্রমিকদের করার মতো কাজ আছে। আমাদের মিশনগুলোকে টিকিয়ে রাখতে হবে, নতুন মিশনও খুলতে হবে। এই কাজ সফলভাবে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ব্যয়ের প্রয়োজন হবে। উপাসনালয় দরকার যেখানে মানুষকে এই সময়ের সত্যসমূহ শোনার জন্য আমন্ত্রণ জানানো যাবে। এই উদ্দেশ্যেই ঈশ্বর তার তত্ত্বাবধায়কদের কাছে মূলধন অর্পণ করেছেন। আপনাদের সম্পত্তি যেন জাগতিক ব্যবসা বাণিজ্যে এমনভাবে আবদ্ধ না থাকে যে এই কাজ ব্যাহত হয়। ঈশ্বরের কার্যের কল্যাণে আপনি যাতে তা ব্যবহার করতে পারেন সেজন্য আপনার সম্পদ এমন জায়গায় রাখুন যেখানে তা আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার ধনভাণ্ডার আগেই স্বর্গে পাঠিয়ে দিন। টেস্টিমনিজ খণ্ড ৫ ৩৪।